তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি, যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে চাই অনুষ্ঠানে স্বাগত। আসুন আমরা শুরুতেই কোরআনুল করিম থেকে তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তেলাওয়াত শোনার পূর্বে ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা তেলাওয়াত করব এবং শুনব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق رسوله النبي الحبيب الأمين
قرآن الكريم থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করেছি। মাশাআল্লাহ, রহমতপুর পর্বতে আমরা যে প্যাটার্ন থাকে তেলাওয়াত হামদে বারি তাআলা একটা টপিকও আমরা নিয়ে থাকি। আজকের টপিকে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের তৌফিক মাদানী, পাশাপাশি ইমরান মাদানী ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে টপিকের সাথে আলোচনার সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই দুরুদে পাকের একটা ফজিলত জেনে নিই। প্রিয় নবী রসুলে আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আমাদের প্রতি আল্লাহ পাকের অসংখ্য অগণিত নেয়ামত, এই নেয়ামত গণনা করে শেষ করা যাবে না, এই নেয়ামত অস্বীকার করা যাবে না। যদি নেয়ামতগুলো একত্রিত করা হয় আর সেই নেয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নেয়ামত যদি দেখা হয়, প্রশ্ন করা হয়, তাহলে সর্বাগ্যে ইলমওয়ালা জ্ঞানী ব্যক্তি এটাই বলবে আমার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান, ঈমানের দৌলত। ঈমান এমন একটি নিয়ামত, ঈমান এমন একটি দৌলত যা আমাদেরকে ইহকালীন ও পরকালীন মুক্তির নিশ্চয়তা দেয়। মানসিক প্রশান্তি অর্জনে ঈমানের আছে ব্যাপক ভূমিকা, পাশাপাশি আপনার মানুষ তার ঈমানের মাত্রা অনুযায়ী সে প্রশান্তি অনুভব করে। দিলের যে প্রশান্তি এটা কিন্তু ঈমানের মাত্রা অনুযায়ী তিনি পায়, খুবই আপনার বোঝার ব্যাপার। এখানে যার যতটুকু ঈমান সে অন্তরের প্রশান্তিও ততটুকু পায়। তো আজকের আমরা বিষয় নিয়েছি ঈমানের গুরুত্ব, ইমানের গুরুত্ব সম্পর্কে আজকের বিশেষ আলোচনা হবে। এটা কিন্তু জীবন ঘনিষ্ঠ একটি আলোচনা এবং আখিরাতের পাথেও আমাদের ইমান, ইহকালীন এবং পরকালীন পাথেও আমাদের ইমান, এবং আল্লাহ পাকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমান। সেই ইমানের গুরুত্ব কি আছে, এই গুরুত্ব সম্পর্কে আলোচনায় যাব ইনশাআল্লাহ তাআলা। আসুন এর পূর্বে হামদে বাড়ি তাআলা আমরা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রসুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু 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 আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। আউয়াল আখির তুমি আল্লাহ, আউয়াল আখির তুমি আল্লাহ, জাহির বাতিন তুমি আল্লাহ, আউয়াল আখির তুমি আল্লাহ, জাহির বাতিন তুমি আল্লাহ, হাফিজ নাসির তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাফিজ নাসির তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। হসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে, হসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে, উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য পূরণ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু আল্লাহু আল্লাহু জাল্লা জালালুহু। ফুলে যাবে জান্নাতের দান, নিভে যাবে দোজখের নার। খুলে যাবে জান্নাতের দান, নিভে যাবে দোজখের নার। মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু। আরজ গোলাম ফকিরের রহমত সাদা রেখো মোদের, আরজ গোলাম ফকিরের রহমত সাদা রেখো মোদের। জিকির কবুল করো হে রব, জিকির কবুল করো হে রব, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কবুল করো হে রব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু।
আমাদের বিষয় ইমানের গুরুত্ব, গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের মাঝে রয়েছেন আমাদের তৌফিক মাদানী। শুরুতেই যাব তৌফিক মাদানী, আজকের বিষয় ইমানের গুরুত্ব।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ওয়াদা করেছেন এবং মুমির নারীদের জন্য ওয়াদা করেছেন জান্নাতিন, এমন এক জান্নাত, এমন এক বাগানের, তাজরি মিন তাহতিহা আল আনহার, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত,
নদীসমূহ নহর,
খালিদিনা ফিহা,
ওহো,
এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। কোরআন মাজিদের অসংখ্য আয়াতে মুবারাকা এবং আমার রাসূল রাসূলে মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী এটা ইমানের শিক্ষা দেয়। ইমানের গুরুত্ব প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুসলমান নরনারীর অবশ্যই এটা জানা, সবাই এটা অনুধাবন করে। যদি ঈমান না থাকে, তার না কোনো আমল কাজে আসে,
আচ্ছা,
না কোনো তার কর্ম আখেরাতে এটার কোনো ফল বয়ে আনবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে ঈমানের শিক্ষা দান করে গেছেন, মানুষকে ঈমানের শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার ব্যাপারে কারো শরীক করার জন্য তিনি নিষেধ করে মানুষকে তালিম দিয়ে গেছেন।
লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হচ্ছে এটা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপাস্য যোগ্য কেউ নেই। তো ঈমান এটা ইসলামের বা যারা আমরা মুসলমান প্রত্যেকের জন্য একটা অবিচ্ছেদ্য অঙ্গ, যে বা যারা আমরা বলি আমরা মুসলমান, তাহলে আমাদের জন্য আগে ঈমান আনা শর্ত। এখন ঈমান কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী আবি আমরাতা সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলামের এমন একটি বিষয় শিক্ষা দান করুন যেটা আপনার পরে আমি আর কারো কাছে জিজ্ঞেস করব না,
জি,
এবং এটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। তো আমার রাসূল রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি এটা বলো যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং এটার উপর মৃত্যুর পূর্ব পর্যন্ত অটল থাকো। তো এটা এমন একটা বিষয় যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু নসিব করে, আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত নসিব করবেন। এই আয়াতের মধ্যে এই বিষয়ের দিকে ইঙ্গিত যে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার খালিদিনা ফিহা। এভাবে আপনি ঈমানের গুরুত্ব এত বেশি, আদাবে মুসান্নিফিন যেটা, মানে যারা যে কিতাব লিখেছেন বিশেষ করে হাদিসের, হাদিস শরীফের, কোরআন বিভিন্ন বিষয়ে বিশেষ করে ফিকহার কিতাব, আপনি দেখবেন প্রত্যেকটা কিতাবের শুরুর বহসগুলো থাকে ঈমান সম্পর্কে। প্রত্যেকটা কিতাবের ঈমানের বহসটাকে সবার আগে নিয়ে আসবে। তারপর এভাবে আপনি হাদিস শরীফের যে বিষয়গুলোতে ইসলাম শেখানো হয়েছে, ইসলামের স্তম্ভ
মৌলিক দিক শেখানো হয়েছে
সম্পর্কে যেখানে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন
সুবহানাল্লাহ
শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ,
ওহ শুরুতেই লা ইলাহা,
আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দেওয়া, সাক্ষ্য দেওয়া। এভাবে প্রত্যেকটা বিষয় যেখানে ইসলামের বিভিন্ন দিকের কথা আসে, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রধান এবং প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য দেওয়া এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল এটার সাক্ষ্য দেওয়া।
ইমানের গুরুত্ব সম্পর্কে শুরুতেই আমরা বিশেষ কিছু আলোচনা শ্রবণ করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে পাকের আয়াত তো অগণিত রয়েছে এই ইমানের গুরুত্ব সম্পর্কে বোঝানোর জন্য। আমাদের যখন কোরআনে পাক খুলে পড়া হয় এবং অধ্যয়ন যখন করবেন আপনি তাফসির সহ অর্থ সহ, তখন বুঝতে পারবেন যে ইমানের কী গুরুত্ব রয়েছে। সুবহানাল্লাহ আলহামদি। আজকের ইমরান হাসিন ভাইয়ের কাছে যাবো। ইমরান হাসিন ভাই, ইমানের গুরুত্ব সম্পর্কে কী বলবেন?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুরুতে মাশাআল্লাহ তৌফিক ভাই ঈমানের মূল বিষয়টিকে তুলে ধরেছেন। আর কোরআনুল করিমের মধ্যে আল্লাহ করিম ঈমানের গুরুত্ব সম্পর্কে এবং কি কি কাজ করলে ঈমান পরিপূর্ণতা লাভ করবে,
আচ্ছা,
এবং কি কি করলে ঈমান বিনষ্ট হবে, এবং এ যাবতীয় অহরহ আয়াতে করিম আল্লাহ করিম নাজিল করেছেন। এবং আমরা যদি হাদিসে করিমার দিকে তাকাই তাহলে নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
জি
ঈমানের উপরেও অসংখ্য হাদিসে করিমা আমরা পাই। যেমন আমি সূরা আল ইমরানের একটি আয়াতের অনুবাদ শোনাব যে ঈমান কতটুকু গুরুত্ব যে ঈমানের সাথে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না,
করা যাবে না।
যেমন আল্লাহ তাআলা সূরা আত-তাওবার মধ্যে ইরশাদ হচ্ছে যে মহান আল্লাহ তাআলা সূরা আত-তাওবার মধ্যে ইরশাদ করছেন, ওহে যারা ঈমান এনেছ, তোমাদের পিতাদেরকে ও তোমাদের ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, আর তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারাই জালিম। আল্লাহ, এখানে এই সূরা তওবার আয়াতে করিমা
অমুসলিমদের সাথে বন্ধুত্ব করার না করার ব্যাপারে এখানে একটা ইঙ্গিত পাওয়া যায়, যদিও তারা মানে এখানে কিন্তু দুইটা জিনিস ইমরান হাসিন ভাই, সেটা হচ্ছে যে পিতামাতা যদিও অমুসলিম হয় তাদেরকে ইসলাম আমাদেরকে খিদমত করার ব্যাপারে বলা হয়েছে, কিন্তু এখানে বন্ধুরূপে একটা যে একটা বন্ধুত্ব সুলভ ই থাকে সেই জিনিসগুলো থেকে
জি জি। আর পাশাপাশি যেটা আমি বুঝাতে চেয়েছি
জি,
যে এখানে মহান আল্লাহ তাআলা ঈমানকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, যে যদি তোমাদের পিতাও হয়, তোমাদের ভাইও হয়, তোমার মাও হয়, তাকে ঈমানের বিষয়ে তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। হ্যাঁ, তাকে সে যদি কাফির হয় বা যাই হয় তাকে দেখতে হবে, সেটা আলাদা বিষয়,
আলাদা বিষয়,
কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। অর্থাৎ মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনায়ন করছে না যদি সে তোমার মা বাবা হয়, মা হয়, দাদা হয়, নানি হয়, দাদি হয়, যে যেই হোক না কেন, তার সাথে ঈমানের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। অর্থাৎ তার সাথে আমার শরীরভাবে কোনো রিলেশনই নেই। হ্যাঁ, মা বাবা জন্ম দিয়েছে, সেক্ষেত্রে শরীয়ত যে কত সুন্দর, অমুসলিম হওয়ার পরও তার জন্য যেন এহসান বজায় রাখে,
জি,
সেটার একটা দিক রেখেছে। কিন্তু আমরা প্রধান ঈমানের ক্ষেত্রে কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সে ঈমানকে বর্জন করেছে, এখন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর হাদিসে কারিমার মধ্যে এভাবে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈমানের বিষয়ে কত সুন্দর ইরশাদ করেছেন। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এখানে ঈমানের সবচেয়ে বড় যে উপহার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেছেন, যে আমরা যেমন অন্যান্য হাদিসের কারিমার মধ্যেও পাই, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করবে। তো এখানে বলা হলো যে আল্লাহ তাআলাকে যে এক মাবুদ হিসেবে গ্রহণ করেছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এবং এখানে আল্লাহ তাআলাকে এক মাবুদ হিসেবে গ্রহণ করার মর্মার্থ হচ্ছে যে তার সকল প্রয়োজনীয়তাকে পূরণ করা,
পূরণ করা।
অর্থাৎ ঈমানের সকল প্রয়োজনীয়তাকে যদি কেউ পূরণ করে তাহলেই সে কি
যতগুলো প্রয়োজনীয়তা রয়েছে জান্নাতে প্রবেশ করবে। এখানে ইকরার বিল লিসান,
জি,
এবং তাসদিক বিল কলব, মানে মুখ থেকে স্বীকার করা এবং কলবের মধ্যেও অন্তরেও অন্তর থেকে স্বীকার করা। আর নয়তো এটাকে ঈমান বলা হবে না। ঈমান তো কোনো টাকা পয়সা দিয়ে খরিদ করা যায় না, যে আপনি লক্ষ কোটি টাকা আছে আপনার কাছে কিন্তু আপনি ঈমানকে খরিদ করবেন, যে আমি আমার ঈমানকে খরিদ করে পরিপূর্ণতা করে নিই, না, এরকম কিছু না। ঈমানকে আপনাকে জবান দিয়ে আপনাকে প্রকাশ করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদতের উপযুক্ত মানি না, এবং রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের বান্দা এবং রসুল, এই সাক্ষ্য আপনাকে অবশ্যই দিতে হবে। এবং শুধু মুখে বললেন তা তো হবে না, অন্তরেও স্বীকার করতে হবে, অন্তর থেকেও আপনাকে এটাকে গ্রহণ করে নিতে হবে। তখন গিয়ে আপনার ঈমানের মাত্র শুরু হলো। এখন আপনি ইবাদত বন্দিগি দ্বারা আল্লাহর উপর যে বিশ্বাস রয়েছে, ভিত্তি রয়েছে, সেই সকল বিষয়বস্তু দ্বারা, যারা ইমরান হাসান ভাই বললেন যে এর যে মৌলিক বিষয়াদি রয়েছে, ঈমানের যে গুরুত্ব এবং ঈমানকে পাকা করার ব্যাপারে, ঈমানকে আপনার মজবুত করার ব্যাপারে যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলোও কি এর উপরে আমল করা। কিছু কল আমরা রয়েছে, কলগুলো শ্রবণ করি ইনশাআল্লাহ, এরপরে আমরা আবারও টপিকে ফিরে বলছি। কল চালিয়ে দিন। আমাদের সকলের পরিবারের প্রতি আল্লাহ তাআলা খাস রহমত বারাকাত নাজিল করুন। জি, নেক্সট।
আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকা জেলা। আমি একটি গজল শুনতে চাই। শ্রেষ্ঠ প্রিয় নবীর রওজা।
আচ্ছা আচ্ছা, দেখি ইনশাল্লাহ ইমরান হোসেন ভাই কি শোনায় আমাদেরকে, ইনশাল্লাহ শুনবো। জি, নেক্সট।
আমি রাজশাহী চারঘাট থেকে শাহিন বলছিলাম। মাদানী চ্যানেল অত্যন্ত প্রিয়, আমরা সবাই ইনশাল্লাহ দেখি আর এখনো দেখছি।
মাশাআল্লাহ, দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত দিতে থাকুন, বারাকাত হবে ইনশাআল্লাহ। নেক্সট।
আব্দুল হাবিব আত্তারির রিচি হবিগঞ্জ থেকে বলছি। আমি আমির আহলে সুন্নতের একটি মানকাবাত শুনতে চাই। আমার আত্মার জিন্দাবাদ, আমার মসজিদ জিন্দাবাদ।
মানকাবাদে আত্মা শুনতে চেয়েছেন, মাশাআল্লাহ শোনাবো, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নেক্সট কল।
আমার নাম আলামিন, কুমিল্লা থেকে বলতেছি। যারা এই চ্যানেলটা আপ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলটা আজকে প্রথম দেখতেছি, অনেকক্ষণ ধরে দেখতেছি, আমার তো অনেক ভালো লাগতেছে।
মাশাআল্লাহ, দেখুন, দেখতে থাকুন, আরও শিখতে থাকুন। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ আপনি আমাদেরকে কল করেছেন। মাশাআল্লাহ, ইমরান হাসিন ভাই রয়েছেন, আর আমার মনে হয় ইমরান হাসিন ভাইয়ের যেগুলো কালাম বেশি হিট হয়েছে, মানে ভাইরাল হয়েছে, এগুলোর প্রত্যেকটার ই চলে আসছে। আমি একটু পরে শোনাই, আপনি যতগুলো পারেন একটু একটু করে শোনাবেন। নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, ভাগ্য মোর উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। এরপরে আপনার এসেছে খোদার ফরিদুল ভাই গাজীপুর থেকে, খোদার প্রিয় নবী আমাদের গানটি শুনতে চাই। আচ্ছা, রায়হান ভাই লিখেছেন, নাজ শরীফ শুনতে চাই। আচ্ছা, এরপরে আমাদের ইমরান হুজুরের প্রিয় একটি নাচ শুনতে চাই, আপনার প্রিয় একটা নাচ শুনতে চাই। ভাই, এটা তো কি যেন আপনার একটা অনুষ্ঠান, কিছুক্ষণ হামদানাতের আসরে এখানে আপনাদের এই শোনানো হয়। যাই হোক, এটা অনুরোধের আসর না, তারপরে অনুরোধ রাখা হয়, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব ইমরান হাসিন ভাই থেকে কালাম শোনার ইনশাআল্লাহ তাআলা। আসলে অনেকের কণ্ঠ, এটা স্বাভাবিক ব্যাপার যে শুনতে ভালো লাগে অথবা শুনে থাকেন, তো এটা আমাদের জন্য, এটাও মাদানী চ্যানেল বাংলার অ্যাচিভমেন্ট যে নাথ খদের মানুষ গ্রহণ করে এবং তাদের সুরীলু কণ্ঠ মানুষ শুনে, এবং শুনে অনেক ইসলামী ভাইরা, ইসলামী বোনেরা হিদায়তের পথে চলে আসে, নেককার হয়ে যায়, পরহেজগার হয়ে যায়। এটাও এক ধরনের একটা নেকির দাওয়াতের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলার সাথে থাকা তৌফিক নসিব করুন। কালাম আমরা শ্রবণ করি, এরপরে আবার আসি ইনশাআল্লাহ তাআলা।
জি, তার গোলাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে। যখন ডেকেছেন প্রিয় নবী, যখন ডেকেছেন প্রিয় নবী, যখন ডেকেছেন প্রিয় নবী, ব্যবস্থা তার হয়ে গেছে, ব্যবস্থা তার হয়ে গেছে, সকল নবীদাঁড়িয়ে কাতারে, সকল নবীদাঁড়িয়ে কাতারে, সকল নবীদাঁড়িয়ে কাতারে, মুস্তাফা ইমাম হয়ে গেছে, মুস্তাফা ইমাম হয়ে গেছে, ত্রিনয়ন যদি থাকে দেখে দর্শন, যে তার উন্মুক্ত হয়েছে, দর্শন যে তার উন্মুক্ত হয়েছে, প্রিয় নবীর মর্যাদা দেখে, প্রিয় নবীর মর্যাদা দেখে, বাদশাহ গোলাম হয়ে গেছে, বাদশাহ গোলাম হয়ে গেছে, জপে যে জন তাহার নাম, জপে যে জন তাহার নাম, জপে যে সম্মান উচ্চতার হয়ে সম্মান উচ্চতর হয়ে গেছে, দিয়েছে যে উসিলা তাহার, দিয়েছে যে উসিলা তাহার, দিয়েছে যে উসিলা তাহার, সকল কাজ তার হয়ে গেছে, সকল কাজ তার হয়ে গেছে, যে তার গোলাম হয়ে গেছে, সে যুগের ইমাম হয়ে গেছে,
ইমাম হয়ে গেছে, ইমানের এটাও একটা অংশ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদিজি।
ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, এ ডাকো দারে আমার তুমি হে মোর প্রিয় নবী, ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, এ ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, বুকে আছে কাবা অরন্তর জুড়ে মদিনা, নয় নিচে যাও আমার হে মোর প্রিয় নবী, এ নয় নিচে যাও আমার হে মোর প্রিয় নবী, এ ভাগো আমার করো হে মোর প্রিয় নবী, এ ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, দিদার পাবার আমি হয়ে আছি বেকু, লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী, এ লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী, এ ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী, এ ভাগো আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালাম শ্রবণ করেছি, ইমানের গুরুত্ব বিষয় শুনছিলাম আপনার থেকে।
আমরা প্রথমে তো কিছু বিষয় আলোচনা হলো, ইমান আনলে কি ফায়দা, ইমান যদি কেউ না আনে কুফুরের মধ্যে থেকে যায়, আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ামান ইয়াকফুর বিল ইমানি ফাকাদ হাবিত আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইমানকে অস্বীকার করল তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওয়াহুয়াফিল আখেরা, আর আখেরাতের মধ্যে সে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত থাকবে। আমরা সুরা আসরের দিকে যদি যাই, ইন্নাল ইনসান আলাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানুষ সবসময় ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ইমান এনেছে, ওয়াআমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করেছে। তাহলে সমস্ত মানুষ রয়েছে ক্ষতির মধ্যে। যখন মানুষ ইমান আনয়ন করে, তখন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে এসে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি দেবে, এই বিষয়ের উপর যখন মানুষ চলে আসবে, তখন ওই ক্ষতি থেকে সে রক্ষা পেয়ে গেল,
রক্ষা পেয়ে গেল।
তো এভাবে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হাদিসে মুবারকার মধ্যে আসছে, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে তাকাবেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, এবং তোমাদের চেহারার দিকেও নয়, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকেও নয়, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে তাকাবে, ও আমালিকুম, এবং তোমাদের কর্মের দিকে তাকাবে, তোমরা কি করছো। তাহলে মানুষের অন্তরের মধ্যে ইমান আছে নাকি কুফর আছে, মানুষের অন্তরের নিয়ত কি, এটার উপর আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন, বিবেচনা করবেন।
এখানে একটু অ্যাড করে দিই তৌফিক ভাই, দর্শকদের সুবিধার্থে, যখন কোরবানির সিজন আসে তখন কিন্তু আমরা এটা অকপটে স্বীকার করি, সবাই জানেও যে কোরবানি আল্লাহর জন্য আমরা দেই, কিন্তু ওই আল্লাহ পাকের নিকট রক্ত, মাংস, হাড্ডি এগুলো কিছুই পৌঁছায় না, শুধু তাকওয়া পৌঁছায়।
অবশ্যই
শুধু অন্তরকে আল্লাহ পাক দেখে যে এটা কার জন্য তুমি করেছিলে, এটা কিন্তু বোঝানোর জন্য যে কোরবানির সময়, এখন বলছেন না হয়তো অনেকের বোধগম্য না হতে পারে, কিন্তু কোরবানির সময় আমরা এই জিনিসগুলো বেশিটাই করি, এই তুমি এত বড় গরু নিয়ে আসছো কিসের জন্য নিয়ে আসছো, মানুষকে দেখানোর জন্য না আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক কিন্তু ঠিকই এগুলো অবলোকন করছেন, তখন কিন্তু আমাদের মাঝে এগুলো চলে আসে। জি,
এখন ইমান, ইমান এটা কি? ইমান হচ্ছে অন্তরের মধ্যে ইসলামের ওই সকল বিষয়গুলোকে স্বীকার করে নেওয়া যেগুলোকে জরুরিয়াতে দিন বলা হয়। জরুরিয়াতে দিন কি? জরুরিয়াতে দিন হচ্ছে প্রত্যেক আওয়াম ও খাওয়াস যে বিষয়গুলো সম্পর্কে অবগত। আওয়াম বলতে
সাধারণ,
সাধারণ মুসলমান। এখন সাধারণ মুসলমান কি এটাও আমাদেরকে বুঝতে হবে।
আচ্ছা,
মনে করেন সাধারণ মুসলমান বলতে ওই মুসলমানকে বোঝায় না যে মনে করেন থাকে জঙ্গলে বা পাহাড়ে, খুব একটা বাড়ি দুইটা বাড়ি আছে, ওখানে না ইলমের রোশনি পৌঁছেছে না কিছু, তো ওই মুসলমানকে বুঝাবে না। এখানে মুসলমান বলতে বুঝাবে যারা আলেম ওলামার সাথে আসা যাওয়া করে,
কিছুটা হলেও জানে তারা।
জি, আলেম ওলামার কাছে আসা বসা করে ইসলাম সম্পর্কে তাদের ধারণা আছে, যেমন কবর, কিয়ামত, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে যেগুলো ইসলামের মূল মূল বিষয়গুলো, যেগুলো মোটা মোটা বিষয়, এগুলো সবাই যারা, যেগুলো ইসলামের শিক্ষা, এগুলো সম্পর্কে তার যার জ্ঞান আছে, এবং এই সকল বিষয়গুলোকে স্বীকার করা, এগুলো ইসলামের ফরজ, ওয়াজিব, বা মৃত্যুর পরে কবরে সওয়াল জবাব হবে, এরপর কিয়ামতে আমাদেরকে সকলকে একত্রিত হতে হবে, জান্নাত হক, জাহান্নাম হক, এই বিষয়গুলোকে মেনে নেয়। এবং আল্লাহ তাআলার ব্যাপারে যখন আমরা ঈমানের দিকে যাব, আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে বিষয়গুলো এগুলোকে মেনে নেয়া, যেমন আমরা অনেকে বলি উপরে আল্লাহ আছে, মানে উপরের এক আল্লাহ,
উপরওয়ালা,
হ্যাঁ উপরওয়ালা, মানে উপরে এক আল্লাহ,
এটা তো সব অহরহর আমাদের মাঝে বলেই যায়।
তো আল্লাহ তাআলার জন্য মাকান সাবিত করা, মানে জায়গা জায়গা নির্ধারণ করা।
এটা নির্ধারণ যদি এরকম কেউ যদি বলে উপরওয়ালা, এই নিয়তে যদি বলে যে কি উপরে আল্লাহ উপরে আছেন,
উপরে আছেন,
তার জন্য জায়গা ফিক্সড করে দেয়া,
ফিক্সড করা, এই সব বিষয়গুলো ইমানের অনেক বড় একটা নুকসান।
এরকম বলা যাবে না,
এরকম বলা যাবে না, বরং এটাকে ওলামায়ে কেরাম এভাবে তাবির করেছেন যে আল্লাহ তাআলা শান অনমান অনেক উঁচু, এরকম যদি কারো নিয়ত থাকে
তখন
যদি কারো কেউ বলে ফেলে তাহলে এই নিয়তটা আমাদের রাখতে হবে, আল্লাহ তাআলার শান অনেক উঁচু,
অনেক উপরে, শান মান উপরে। কিন্তু এর যে মানে আমরা যদি কেউ যদি এভাবে বলে দেয় যে উপরওয়ালা দেখছেন, উপরওয়ালা একজন আছেন, এর যদি এরকম নিয়ত থাকে যে
আল্লাহ তাআলা উপরে থাকেন,
উপরে বসে আছেন, থাকেন, তাহলে তার জন্য জায়গা নির্ধারণ করা হলো, কিন্তু আল্লাহ তাআলা তো জায়গা নির্ধারণ করা থেকে পাক, আল্লাহ তো নিরাকার।
জি, এভাবে অনেকগুলো বিষয় হয়, যেমন ধরেন অনেক সময় দেখা যায় মানুষ কুফরি কালিমা বলে ফেলে, এভাবে মনে করেন কেউ বলল ভাই তোমার কাছে আমি 10 টাকা পাই, তুমি যদি আজকে আমাকে না দাও আমি তোমাকে কিয়ামতের দিন ধরব, আর দ্বিতীয় পক্ষ থেকে বলে উঠল ঠিক আছে আরও 10 টাকা দাও কিয়ামতের দিন নিয়ে। এই যে কিয়ামতকে
একটা ছোট করে দেখছিল মনে করা,
এভাবে অনেকগুলো বিষয়, যেমন সুন্নাতকে কটুক্তি করা,
জি,
তো এই জিনিসগুলো কুফরের দিকে মানুষকে নিয়ে যায়। তো ইমান আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলা এক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় রাসূল, এটার সাথে সাথে এই জরুরিয়াতে দ্বীনের বিষয়গুলোকে অবশ্যই মনে প্রাণে ধারণ করতে হবে, এটাই হলো ইমান। তো বলছিলাম আল্লাহ তাআলার জাত ও সিফাতের দিক দিয়ে যখন আমরা যাই, এখানেও একটা বিশাল এখানে প্রশস্ততা আছে যে ইমানের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়াই কেরামের প্রতি ইমান আনা, এটারও একটা বিশাল পরিধি আছে। তো আমরা সাধারণ মানুষ, আমরা কিভাবে ইমানের তসদিক করব, বা আমি কিভাবে বলবো আমি এটার প্রতি ইমান আনি? তো ওলামায়ে কেরাম এটার ব্যাপারে সুন্দর রহনুমাই করেন যে প্রত্যেক আওয়াম, অর্থাৎ যারা
সাধারণ মানুষ,
সাধারণ মুসলমান, এরা কিভাবে ইমানের সাক্ষী দেবে? তো এরা বলবে যে সহি সুন্নি আকিদা যারা আছে, এমন আলিমের যেই আকিদা
আমারও সেই আকিদা,
আমারও সেই আকিদা। যখন এভাবে বলবে ইজমালিভাবে তার বিষয়টা চলে আসে। আর বিশদ এই ইমানের একটা চ্যাপ্টার, এটার প্রতি যখন অনেকে অবগত থাকে না, এই যে এখন আপনি আলোচনা করলেন উপরওয়ালা, উপরওয়ালা শব্দটা সম্পর্কে এতদিন আমাদের ধারণা নাও থাকতে পারে, তো এখন জানার পরে এটা থেকে সংশোধন হয়ে আসা, এভাবে যতগুলো বিষয় যেগুলো ইমানের ঘাটতির দিকে নিয়ে যায়, তো এই জিনিসগুলোকে পরহেজ করে আমরা সঠিক জিনিসের দিকে চলে আসা, এটা আমাদের কর্ম। সাথে সাথে আমাদেরকে চেষ্টা করতে হবে সমস্ত রকম কুফরি কালিমা থেকে, কুফরি যে বিষয়গুলো আছে, যেমন আলেম ওলামাকে তুচ্ছতাচ্ছিল্য করা, এই জন্য আলেম ওলামাকে তুচ্ছতাচ্ছিল্য করা যে তার মধ্যে ইলম আছে, তো এই বিষয়গুলো সচরাচর আমাদের সমাজের মধ্যে হয়ে থাকছে, তো এগুলো থেকে বেঁচে আসা এটা ইমানের একটি তাকাজা,
জি জি,
বা চাহিদা।
মাশাআল্লাহ, অনেকক্ষণ ধরে আলোচনা করছিলেন, আমাদের তৌফিক মাতা নিবে, গুরুত্বপূর্ণ আলোচনা এগুলো, আমরা অনেকে জানি না। আসলে সংক্ষিপ্ত সময়ে এই এত মসি একটা বিষয়, এত বড় একটা বিষয় নিয়ে আলোচনা করাও খুব দুষ্কর ব্যাপার, আর এগুলো এলমি আলোচনা, অনেকে হয়তো বুঝতে পারবেন আবার অনেকে বুঝে আসবে না। সর্বসাকল্যে আমাদের ইমানের ঘাটতি তো রাখা যাবে না। একজন দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনুল কারিমের মধ্যে প্রায় জায়গাতেই আল্লাহ পাক ইমানদারগণ, হে ইমানদারগণ, ইমানদারদের উদ্দেশ্য করে বলেছেন। তো এই ইমানদার যদি আমাদের ইমানই না থাকে, তাহলে আমরা এই আমলগুলো এবং আল্লাহ পাকের যে ডাকের সাড়া আমরা কীভাবে দিতে পারি? তো অনেক অংশে দেখা যায় আপনার যে আমাদের ইমান যে নেই, মানুষ ইবাদত করছে, বন্দেগি করছে, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করছে, সব কিছু করছে, কিন্তু তার ইমান নেই, সেটা জানেও না, তার মানে অবস্থা নেই জানার যে আমার যে ইমান চলে গেছে কবে, সেটা তিনি জানেও না। তো এক্ষেত্রে এই পরিচয়টা জানা, এজন্য ইলমুল আকাইদ যেটা রয়েছে, এই ইলমুল আকাইদের ব্যাপারে আমাদের যথেষ্ট জ্ঞান থাকা উচিত, জ্ঞান না থাকলে জ্ঞান অর্জন করা উচিত, যে কোন কোন বিষয়ের উপর আমাদের এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো একটা আপনি বক্তব্য শুনলেন, কোনো একটা আর্টিকেল পড়লেন, পড়ার পরে আপনি তার প্রতি কী হয়ে গেলেন, ধ্যান হয়ে গেল এবং সেটা আপনার কাছে খুব ভালো লাগলো এবং আপনি তার দিকেই ঝুঁকে পড়লেন, অথচ সেটা ছিল একটা ইমান বিধ্বংসী আলোচনা, ইমান বিধ্বংসী শর্ট ক্লিপস, ইমান বিধ্বংসী কথা, আপনি সেটাকে আপনি কল থেকে স্বীকার করে নেন, আপনার ইমান চলে গেল। এজন্য ওই যে
এ ব্যাপারে আপনি কেউ যদি পড়তে চায় কি বইয়ের,
সেটাই
মানে যেটা
সেটাই এখন আমরা আমরা আছি, বিশেষ করে গুগল সার্চ ইঞ্জিন রয়েছে, সেখানে সার্চ করে বিভিন্ন বিষয়গুলো নিয়ে নেই, এখন কোনটা নিব কোনটা নিব না তাও আমাদের যাচাই বাছাই করার অপশন আমাদের মাঝে নেই সাধারণ মানুষ। এখন দেখুন কিছু বিষয়ে আছে মতনৈক্য, এখন আমি আছি হানাফি মাজহাবের মধ্যে, তো আমার আমার মত কোনটা, অথবা অন্য আরেকজনের মত কোনটা, অন্য আরেকজনের মত কোনটা, এখন আমি ওটা গ্রহণ করতে পারবো কি পারবো না, ইখতিলাফি কিছু বিষয় রয়েছে সেগুলো আমি কি করব কি করব না, প্রত্যেকটি বিষয়ের ব্যাপারে আমাদের জানা অত্যন্ত জরুরি। এটা আপনি যদি নর্মালি নেন যে আরে আমি সবারটা শুনবো একটাই আমল করব, এটা হবে না, কারণ ওইটা কখন যে আপনার ই হয়ে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম হয়েছে, কেউ আপনার ইনজিল কিতাব অধ্যয়ন করা শুরু করলো, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন যে এখন যদি এই ইনজিলেরও যার উপর নাজির সেও যদি থাকতো তাহলে সেও কি আমার কালিমা পাঠ করতো, আমাকে মেনে নিত। তো দেখুন তখনকার সময়ের কথা, আর এখন আমরা যদি অন্য কোনো কিতাব, আরে সবারটা আমি নেই, সবারটা শুনি, সবারটা পড়ি, এটা ওলামা ইকরাম নিষেধ করেছেন, মুফতি ইকরাম হারাম, কাতি হারাম বলেছেন যে অন্য বদ মজাহাবের বয়ান শ্রবণ করা, বদ মজাহাবের কথা শোনা, তাদের বই কিতাব অধ্যয়ন করা থেকে নিষেধ করেছেন। আল্লাহ না করুক কোনো ক্রমে যদি এরকম হয়ে যায় যে আমি কোনো একটা লাইন সেখানে যুক্তিতর্ক দেখে আমি সেখানে ফেসে গেলাম, তখন ইমানকে আমি কোথায় রেখে দিলাম, তো এই ইমান বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাআতের যে কিতাবগুলো আমাদের অধ্যয়ন করা উচিত, বিশেষ করে আমি পরামর্শ দিব দাওয়াত ইসলামের একটা প্রকাশনা বিভাগ মাকতাবাতুল মদিনা, আপনারা অনেকেই জানেন, এবং এই কিতাবগুলো অধ্যয়ন করলে এখানে অথেন্টিক কিতাব এবং আমাদের যে ইসলামিক রিসার্চ সেন্টার আল মদিনাতুল ইলমিয়া থেকে যাচাই বাছাই করে এখানে যথেষ্ট নিরীক্ষণের মাধ্যমে আমাদের কাজ পর্যন্ত আসে, তো সেজন্য আপনি নির্দ্বিধায় এই কিতাবগুলো পড়তে পারেন, আমি পরামর্শ দেব এটা পড়ার জন্য। দেখুন এক হাতের মুঠোয় এখন আপনি যে কোনো কিতাব ডাউনলোড করলেও সেখানে টাকা দিতে হয়, পিডিএফ ডাউনলোড করলেও টাকা দিতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে যদি আপনি পিডিএফ ডাউনলোড করেন ফ্রি অফ কস্ট, কোনো টাকার প্রয়োজন নেই, এবং সবচেয়ে বড় ওয়েবসাইট বাংলা বিশ্বের মধ্যে দাওয়াত ইসলামী ডট নেট, তো আপনি এখানে প্রায় 36 ল্যাঙ্গুয়েজ 36টি ভাষার মধ্যে এই কিতাবগুলো আপনার অনুদিত করা হয়, ট্রান্সলেট করা হয়, তো আপনি আপনার ভাষা অনুযায়ী, আপনি বাংলা হলে বাংলা ভাষার কিতাব রয়েছে, আপনি আরবি পড়তে চান আরবি কিতাব রয়েছে, ইংলিশ পড়তে আপনি অভ্যস্ত ইংলিশ কিতাব রয়েছে, যেটা আপনার পড়তে ভালো লাগে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো এদিকটাও আমাদের স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। জি ইমরান হোসেন ভাই,
পরিপূর্ণতা এবং ইমানের প্রয়োজনীয়তা আমাদের মাশাআল্লাহ বর্ণনা হলো, তো ইমানের কিছু বৈশিষ্ট্যতাও রয়েছে, কিছু এমন বৈশিষ্ট্যতাও রয়েছে যা একজন ব্যক্তির মাঝে যদি পাওয়া যায় তাহলে সে
তাকে ইমানদার বলা যাবে,
তাকে ইমানদার বলা যাবে, সে ইমানের মিষ্টতাকেই খুঁজে পাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
যেমন সহিহ বুখারীর মধ্যে সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে, সে ওই বৈশিষ্ট্যগুলোর কারণে ইমানের স্বাদ অনুভব করতে পারবে।
আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সে বৈশিষ্ট্যগুলো কি? এক, যার নিকট আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য সব কিছু চাইতে সর্বাধিক প্রিয় হবে।
আল্লাহু
আকবার। দুই, যে ব্যক্তি কোনো বান্দাকে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসবে।
সুবহানাল্লাহ।
আর তিন নাম্বার হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর অনুগ্রহে কুফর থেকে কুফর থেকে মুক্তি লাভের পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এভাবে অপছন্দ করে যেভাবে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। আর এই তিন গুণ যদি কারো মাঝে পাওয়া যায় তাহলে সে ইমানের স্বাদ অনুভব করতে পারবে। এখানে আল্লাহ তার রসুলের ভালোবাসাকে সব কিছুর ঊর্ধ্বে রাখার যে বিষয়টিকে আমরা শুনলাম, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে পারে, সর্বাধিক নিজের মনে স্থান দিতে পারে, তাহলেই সে ইমানের স্বাদ অনুভব করতে পারে। আর এমন ব্যক্তিরাই সফল কাম হবে, এমন ব্যক্তিরাই আল্লাহ তাআলার নিয়ামত লাভ করবে, এমন ব্যক্তিরাই জান্নাত লাভ করবে। যেমন পবিত্র কুরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে,
জি,
বিমা উনজিলা ইলাইকা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হে নবী, আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তীতে পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ প্রিয় নবীর উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপর যারা ঈমান আনে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান আনে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এবং পরকালের উপর নিশ্চিত বিশ্বাস রাখে যারা, তাদের উপর মহান আল্লাহ তাআলা কেমন নিয়ামত তাদেরকে দেবেন, কিভাবে তাদেরকে কি নামে তাদেরকে ঘোষণা দিচ্ছেন, বলছেন উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
জি,
সেসব লোক তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়তের উপর প্রতিষ্ঠিত এবং তারাই লক্ষ্যস্থলে পৌঁছবে।
সুবহানাল্লাহ।
তো ইমানের স্বাদ আল্লাহ করিম, অর্থাৎ কোনো মুসলমান যদি সাধারণত ইমান আনলাম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, ইমান আনলাম, এতেই শেষ নয়, বরঞ্চ আমরা হাদিসে করিমার মধ্যে জানলাম ইমান গ্রহণ করার পর সেই ইমানের স্বাদকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারি, কিভাবে অনুভব করতে পারি, তাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করিমার মধ্যে কত সুন্দরভাবে ইরশাদ করেছেন। এবং যারা এই ইমানের উপর প্রতিষ্ঠিত এবং পরিপূর্ণতা অর্জন করেছে তাদেরকেও আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যেও ঘোষণা দিয়েছে যে তারাই কি কামিয়াব।
সুবহানাল্লাহ।
এবং
কদ আফলাহাল মুমিনুন,
কদ আফলাহাল মুমিনুন,
সুবহানাল্লাহ। জি তৌফিক ভাই,
আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ ইমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। এখানে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ।
সুবহানাল্লাহ।
যে মানুষটা মৃত্যুবরণ করলো আর সে এই বিষয়টা জানলো যে সে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে।
জান্নাতে এটা এক কথায় বলতে গেলে যে যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে,
জান্নাতে প্রবেশ করবে। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে তাহলে তো আর আমলের প্রয়োজন নাই, আমরা এখন আর আমল করতে হবে না, আমরা যেহেতু মুসলমান হয়ে গেছে এবং আল্লাহ তাআলার ইমানের
ঈমান চলে
আল্লাহ তাআলার প্রতি ইমানের সাক্ষ্য দিয়ে দিয়েছি, সুতরাং আমরা
সাক্ষ্য দিয়েছি। এখন মূল কথা হচ্ছে এখানে সাক্ষ্য আমরা দিলাম মুসলমান হয়েছি, অথবা দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিলেন, আমিও মুসলমান হয়েছি, সেই গোত্রসূত্রে মুসলমান, তো বংশ পরিক্রমায় মুসলমান, কিন্তু মুসলমানের যে ইমানের যে কিছু বিষয় রয়েছে, ইমান আমি নিলাম, ইমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি আমাদের মধ্যে না থাকে, আমি শুরুতেই বলেছিলাম যে ইমানের যে মিষ্টতা, ইমান আনয়ন করলে যে মিষ্টতা অনুভব হবে, যার মধ্যে যতটুকু ইমান থাকবে তার দিলের প্রশান্তি ততটুকু অর্জিত হবে। এখন এটা তো আমি বলতে পারবো না যে ইমরান হাসিন ভাইয়ের মধ্যে কতটুকু ইমান আছে, অথবা ইমরান হাসিন বলতে পারবে না আলফেসানির মধ্যে কতটুকু ইমান আছে। এখন নিজেরটা নিজে অনুভব করা যাবে যে আমার দিলের প্রশান্তি কতটুকু রয়েছে, মাপকাঠি নিজের মধ্যেই যে আমার ইমান ততটুকু কামিল হয়েছে। এই কামালিয়াত অর্জন করার জন্য, ইমানে কামিলা পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে, অনেক কিছু করতে হবে। যখন আমরা এই কাজগুলো করব তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের ইমানে পরিপূর্ণতা আসবে, ইমানের মিষ্টতা নসিব হবে এবং দিলের প্রশান্তিও নসিব হবে।
জি, এটাই বলছিলাম যে শুধুমাত্র ইমানের সাক্ষ্য দিয়ে দিলাম, তো আপনার এই ইমানের সাক্ষ্য আপনার প্রকাশ পাবে আপনার অঙ্গভঙ্গি, আপনার কাজের মাধ্যমে,
কাজের মাধ্যমে।
তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন।
সুবহানাল্লাহ।
মুমিন ব্যক্তি,
ইমানদার ব্যক্তি
অবশ্যই সফল হয়ে গেল।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাযীনা হুম সলাতিহিম খাশিউন, এদের মুমিন ব্যক্তির কাজ কি,
গুণাবলী, এখানে গুণাবলী বর্ণনা করা হচ্ছে,
গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন মুমিন তারাই যারা ফি সলাতিহিম খাশিউন, নিজেদের নামাজের প্রতি তারা নামাজ পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে,
নামাজের খেয়াল রাখে যথেষ্ট।
জি, আল্লাহ তাআলার প্রতি তাদের আগ্রহ থাকে, ভয় থাকে। আল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, তারা অহেতুক কর্ম থেকে মুখ ফিরিয়ে রাখে, অর্থাৎ অহেতুক কর্ম থেকে সবসময় বেঁচে থাকে।
জি,
ওয়াল্লাযীনা হুম লিজাকাতি ফাইলুন, আর যাকাত আদায় করে,
আদায় করে।
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, কিন্তু তাদের ব্যাপারে নয় যাদেরকে তারা বিবাহ করেছে। সুতরাং বিবাহ যেটা হালাল পন্থা, হালাল পন্থায় তাদের লজ্জাস্থান ব্যবহার করে, হারামের দিকে যায় না। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন
সফল
সফল হয়েছে। তাহলে আমল এটা ইমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত
জড়িত রয়েছে।
এছাড়াও এখন কথা হলো, যদি কোনো মুমিন নয়, কোনো ব্যক্তি মুমিন নয়, কাফের, কিন্তু সে আপনার ভালো কর্ম করে, সৎকর্ম করে, তাহলে তার ব্যাপারে কি হবে? তো একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের দরবারে আরজ করছিলেন, ইয়া রসুলাল্লাহ, আমি ইমান আনয়নের পূর্বে সৎকা করতাম,
আচ্ছা,
ভালো কাজ করতাম, মানুষের সহযোগিতা করতাম, তাহলে এটার কি হবে,
মানে
এটার কোনো প্রতিদান আমি পাবো কিনা?
জি,
তো আমার রসুল রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ইমান আফরোজ উত্তর দিচ্ছেন, বলছেন হয়তো বা ওটার বরকতে তুমি মুসলমান হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে ইমান দান করেছে। তো আপনার আমল এটা যদি ভালো থাকে, এটার কারণে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই একটা নিয়ামত দান করবে। হ্যাঁ, যদি কেউ ইমান আনলো না, ভালো কাজ করে গেল, তাহলে তার ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়ে দেবেন, এটা আখেরাতে তার জন্য কোনো ফল এটা বাকি থাকবে না,
বাকি থাকবে।
অনুরূপভাবে আমরা দেখা যায় মুমিন মুসলমান খুব ভালো মানুষ, কিন্তু দুনিয়াতে অনেক কষ্টে জীবনযাপন করে। তো এদের কষ্টের ব্যাপারেও বলা হয়েছে যে দুনিয়াতে কোনো মানুষ একটা সুয়োবিদ্ধ হয় না, একটা সুয়ো মানুষ সুয়ের আঘাতও পায় না, যেটার কারণে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন।
সুবহানাল্লাহ। মানে হচ্ছে কি, যদি কাটাও বিঁধে যায়, সাধারণ কষ্টও পায়, সেই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে
দুনিয়াতে
দান করেন, দুনিয়াতে মাগফিরাত আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করুন। কিন্তু এর পূর্বে তো আমাদের ঈমান নিয়ে আসতে হবে, তাই না? ঈমানের ঘাটতি থাকলে তো হবে না। ঈমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, হোক গুনাহগার, কিন্তু সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি ঈমানই না থাকে, তাহলে সে তো জান্নাতে প্রবেশ করবে না, সে তো আজীবনের জন্য ফি নারে জাহান্নামা খালেদিন, জাহান্নামে চলে যাবে। তো জীবনকে অতিবাহিত করার জন্য আমাদেরকে ভালো জীবন অতিবাহিত করার জন্য আল্লাহর প্রতি ঈমান, এটা নির্মল জীবন, আমাদেরকে সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়। জীবনের আপনার যে ইগুলো রয়েছে সেখানে যদি পবিত্র আপনার প্রশান্তি থাকে, এই প্রশান্তি আমাদের আজকে শান্তি খোঁজ করি, শান্তি প্রশান্তি নেই, এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, আমাদের মধ্যে ই নেই। এমনটা তো হচ্ছে না যে আমি নামে মুসলমানই রয়ে গেলাম, আমার ইমান ইমান নেই, ইমান চলে গেছে, নাহলে প্রশান্তি কেন আসবে না? তো প্রশান্তির খোঁজ করতে হলে আপনাকে আমাকে প্রথমেই ইমানের দিকে নিয়ে আসতে হবে। কোরআনুল কারিমের ইরশাদ হচ্ছে সূরা নাহাল আয়াত নাম্বার 97 এর মধ্যে, যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দিব যা তারা করত। আচ্ছা, এটা একটা গেল। দেখুন, আল্লাহ তাআলার প্রতি ইমান ও বিশ্বাস অন্তরকে সঠিক পথের দিশা দেয়। যখন আপনি অন্তরের মধ্যে ইমান থাকবে তখন কিন্তু একটা সঠিক পথ পাবেন। আপনি পথ খুঁজছেন, আমি কোন পথে যাব। এখন যদি আপনার মধ্যে ইমান থাকে তখন আপনি সঠিক পথের দিশা অবশ্যই পেয়ে যাবেন। বিপদের সময় অনেক মানুষ দিশেহারা হয়ে পড়ে, ছোট বিপদও তার কাছে বড় মনে হয়ে যায়, এবং কিন্তু প্রকৃত ইমানদার যারা থাকে, ইমানদার যারা থাকে তখন আল্লাহ পাক তাকে হেফাজত করেন। মহান আল্লাহ পাকের প্রতি যাদের অগাধ বিশ্বাস থাকে, যে আর বিশ্বাস তিনিই করবে যার মধ্যে ইমান রয়েছে, মাশাআল্লাহ।
এখানে আপনার কথাটার কোরআন শরীফের মধ্যে একটা আয়াত, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করলো আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো রাস্তা বের করে দেয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক সূরা তাগাবুন আয়াত নাম্বার 11 এর মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কোনো বিপদ আসে না, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে তিনি তার অন্তরকে সৎ পথ প্রদর্শন করেন, আর আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞাত রয়েছেন। তো এখন এখানে দেখা যায় যে আল্লাহ পাকের প্রতি ঈমান আমাদের নিয়ে আসা, এটা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে, এবং যাবতীয় কল্যাণেরও নিশ্চয়তা রয়েছে, যাবতীয় কল্যাণের নিশ্চয়তা। কল্যাণ বলতে যদি আমরা দুনিয়াবি কল্যাণই মনে করি তাহলে কীভাবে হবে? আখেরাতের কল্যাণের কথা তো মনে করুন, যে জান্নাত যদি পেয়ে যায় তাহলে এর চেয়ে বড় কল্যাণ আর কী হতে পারে? এবং আল্লাহ পাক তো আমাদেরকে বিভিন্ন জায়গায় কোরআন কারিমের মধ্যে জান্নাতেরও ওয়াদা করেছেন, নেক বান্দাদের জন্য, মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহু আকবার। কোরআন কারিমের ইরশাদ হচ্ছে, আর যদি সে জনপদের অধিবাসীরা ইমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতগুলো উন্মুক্ত করে দিতাম। তো এখানে দুইটা জিনিস হচ্ছে, আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা, এবং পাশাপাশি আল্লাহর প্রতি ইমান আনা। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর মনে রাখবেন, একজন মানুষের সবচেয়ে দামি বিষয় হচ্ছে ইমান। ইমান যদি চলে যায় তখন আর কোনো তার পথ রইল না। সেজন্য ইমানের ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। এবং বুজুর্গানি কিরামের দিকে আমরা যদি যাই তাহলে দেখা যায় তারা ইমান হারা হয়ে যাওয়ার ভয় রাখতেন নিজের মধ্যে, যে খুফিয়া তদবির, আমার ব্যাপারে গোপন রহস্য কি রয়েছে আমরা কেউ জানি না। অসংখ্য কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, অনেক বড় 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 ব্যক্তিত্ব ছিল, এমনকি তারা বিলায়াতও পেয়েছিল, কিন্তু তাদের ইমান লাস্ট টাইমে নসিব হয়নি, তারা পথ হারা হয়ে, বেঈমান হয়ে, মুরতাদ হয়ে দুনিয়া ত্যাগ করেছে, তারা একেবারে জাহান্নামে চলে গিয়েছে। তো এই বিলায়েত পাওয়া অথবা আপনার নিজেকে আমি এখন মুসলমান রয়েছি, ইমান আসে, তো এইটার উপরে আমি খুশি হয়ে গেলাম না, খুশি হওয়ার কোনো এখানে কারণ নেই। আপনাকে আমাকে সর্বদা ভয়ের মধ্যেই থাকতে হবে, আল্লাহ পাকের গোপন রহস্যের উপরে আমাদেরকে ভয় করতে হবে, যে আল্লাহ না জানি আমার ব্যাপারে তুমি কি লিখে রেখেছো, বাস আমাকে তুমি ইমানদার হিসাবে কবুল করো, আমাকে জাহান্নামি নয় জান্নাতি হিসাবে কবুল করো। আল্লাহ পাকের দোয়া করতে হবে। আমির সুন্নাত দোয়া করতেন, মুসলমান হে আত্মার তেরি আতা আছে, মুসলমান হে আত্মার তেরি আতা আছে, হো ইমানে পর খাতিমা ইয়া ইলাহি, ইয়া আল্লাহ মুসলমান তোমার দয়াতে আমি হয়েছি। আমির সুন্নাত নিজের জন্য বলতেছেন যে মুসলমান তোমার দয়ার মধ্যেই হয়েছি, তুমি আমাকে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। তো এভাবে করে আমাদেরও কি দোয়া করতে হবে। অসংখ্য বুজুর্গানে কিরামগণ এবং প্রত্যেক বুজুর্গানে কিরামগণ আপনার এই ইমানের ব্যাপারে ভয় ছিলেন। আলা হযরত রহমতুল্লাহ বলেন, যারা ইমানের ব্যাপারে ভয়হীন হয়ে যায় তো অচিরেই হয়তো তাদের ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। তো এই জিনিসগুলো আমাদের বোধগম্য যদি না আসে তখন কি অবস্থা হবে? ইমানের ব্যাপারে আমাদের যথেষ্ট চিন্তা ফিকির থাকা উচিত। যেভাবে টাকার চিন্তা করি আমরা, সন্তান হলে সন্তানের চিন্তা করি, তার মানুষ করার চিন্তা করি, তার জন্য বাড়িগাড়ি করে যাই, তার জন্য কি না করে যাই, সব সময় চিন্তা থাকে দুনিয়া দুনিয়া দুনিয়া, সংসারের প্রতি, পরিবারের প্রতি, সন্তানদের প্রতি, নিজের প্রতি এই চিন্তা থাকে। কালকের কি খাবো, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, কি রান্না হবে, কি না হবে, এই চিন্তায় আমরা বিভোর থাকি। দর্শক শ্রোতা, কখনো কি আমাদের ইমানের চিন্তা হয়েছে যে আমার ইমানটা পরিপূর্ণতার জন্য আমি কি করতে পারি, আমার ইমানে কামেলার জন্য আমি কি করতে পারি, আমার ইমানকে হেফাজতের জন্য আমার কি করণীয় রয়েছে, এই জিনিসগুলো কি কখনো আমি চিন্তা করেছি? যদি চিন্তা না করি তাহলে আজকের অনুষ্ঠান থেকে আমি আরজ করব যে চিন্তার সময় এসেছে। আগেও সময় ছিল, কিন্তু যখন আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছি, জিন্দগি এখনও আমাদের রয়েছে, তো এখনই চিন্তা করুন, একটু অবহেলা করার নয়, চিন্তা করি আমরা। আর চিন্তার মধ্যে লেগে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা পথ রাস্তা বের করেই দিবেন। ওলামায়ে কেরামগণ বলেন, নিজের ইমান হেফাজতের জন্য অনেকগুলো রাস্তা রয়েছে, ইবাদত রয়েছে, রিয়াজত রয়েছে, আল্লাহ পাকের নিকট দোয়া রয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে প্রতিষ্ঠিত থাকার জন্য সোহবত সংস্পর্শ রয়েছে, এবং সর্বোপরি আরেকটা কথা বলেন যে কোনো কামিল ওলির সাথে নিজেকে সম্পৃক্ত করে দেয়া, আল্লাহর ওলির সাথে নিজেকে সম্পৃক্ত করে দেয়া, এটাও একটা ইমান হেফাজতের একটা মাধ্যম বলা হয়েছে। যে আপনি আমি যদি কোনো কামিল আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত হয়ে যাই, তার নিসবত গ্রহণ করে নেই, নিসবত কীভাবে গ্রহণ করবো? যেমন কাদেরিয়া তরিকার মহান পেশোয়া গোসে পাক রহমতুল্লাহ তাআলা তিনি বলেছেন যে আমার যিনি মুরিদ হবেন, যিনি আমার মুরিদ হবে, সে তার ইন্তেকালের পূর্বে তার তওবা নসিব হবে, তওবা ছাড়া সে ইন্তেকাল করবে না। এই ভবিষ্যৎবাণী কার? গোসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা। তো নিঃসন্দেহে আমরা যদি কাদেরিয়া সিলসিলা গ্রহণ করে নেই, তাহলে একটা তো এখন কেউ যদি বলে আমি গুনাগার, এই করব সেই করব, অভয়বাণী অনেকে দিয়ে থাকে, অনেক আল্লাহর ওলিগণ অভয়বাণী দিয়ে থাকেন। এখন একটা সময় এমন অবস্থা হয়ে যায় যদি ইমানই না থাকে তখন আমার কী অবস্থা হবে? তো সেজন্য আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত সম্পর্ক আমাদের রাখা উচিত। এর জন্য আমি পরামর্শ দিব যে কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুর আলিয়া, এই 1500 শতাব্দীর মহান ইলম এবং রুহানি ব্যক্তিত্ব, তার সংস্পর্শ গ্রহণ করা যায়, তার হাতে বাইআত গ্রহণ করা যায়, তার সিলসিলার মধ্যে নিজেকে নিসবত হিসাবে নিসবত নেওয়ার জন্য গ্রহণ করা যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, এবং আমাদের ইমানের যে পরিপূর্ণতা এটা নসিব হোক, ইমানের যাতে অপরিপূর্ণতা না থাকে, সকল বিষয়ে অপরিপূর্ণতা থাক, কিন্তু ইমানের যাতে আমরা পরিপূর্ণতা আমাদের নসিব হয়ে যায়, সেজন্য আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। বিভিন্ন দোয়াও রয়েছে, আমিল সুন্নাতে যারা মুরিদ এবং তালিব রয়েছেন তাদের জন্য সাজদা শরীফ লিখেছেন, তার মধ্যে বিভিন্ন দোয়া, বিসমিল্লাহি আলা দিনী, বিসমিল্লাহি আলা নফসি বা বুলদি বা আহলি ও মালি, দোয়া সকাল সন্ধ্যা পড়ার জন্য বলেছেন। এছাড়া আরও অনেকগুলো দোয়া রয়েছে, আমরা এগুলো পাঠ করি এবং আল্লাহ পাকের নিকট কান্নাকাটিও করি, দোয়া করি আল্লাহ আমার ইমানের হেফাজত দান করো, ইমানের যেন কামিলা হয়ে যায়, ইমান যেন বরবাদ না হয়ে যায়, সেই দোয়াও আমরা করতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন, আল্লাহ পাক আমাদেরকে তার সন্তুষ্টিমূলক কাজ করা তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যান, আমরা যেন জান্নাতি হয়ে যাই, বেহিসাব মাগফিরাত যেন আমাদের হয়ে যায়, আমাদের পরিবারবর্গের প্রতিও আল্লাহ তাআলার খাস রহমত বারাকাত যেন নাজিল হয়ে যায়। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আসুন আমরা যারাই রয়েছি দাঁড়িয়ে সাল্লাতু সালাম দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল-বদর আলাইনা من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي সালাম আলাইকা মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমার বজমে হেদায়ত পেলা কো সালাম গৌসে আজম ইমাম মুতাকা ওয়ান্নুকা জলওয়া শানে কুদরাত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত শমে বজমে হেদায়ত পেলা কো সালাম মুঝসে খিদমত কে কুদ সিখে হরজা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম ডাল দি কলব মে আজমত মুস্তাফা সৈয়দি আলা হযরত পেলা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম ফজ সে জিনকে লা খো নমাজি বনে ফজ সে জিনকে লা কোই মা মে সজে উস আমির আহলে সুন্নত পেলা হো সালাম মুস্তাফা জানে রহমত পেলা হো সালাম
সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবানা وبلغنا رمضان صلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله
عليه وسلم تهجد آر فجر ربا شتھ جار رحمت پرنو پربات ہوئتا